ওই চাউলটাকে রেখে দিয়ে আর তৃতীয় পাহর পর্যন্ত যত তাহার চাউল হতো ওইকে নিয়ে সিদ্ধ করে দিয়ে কোনো শাক ইত্যাদি সিদ্ধ করে দিয়ে সচিমাকে দিতেন। সচিমা গৌরাঙ্গকে রাধাকৃষ্ণকে ভোগ দিয়ে কি নারায়ণকে ভোগ দিয়ে গৌরকে ডাকতেন, গৌরচন্দ্র এসে সেই সমস্তগুলি প্রসাদ পেতেন, অবশিষ্ট যা কিছু থাকতো বিষ্ণুপ্রিয়া দেবী খুব অল্প একবার অল্প কিছু গ্রহণ করতেন, মাটিতে শয়েন, সূর্য তাহার মুখ আর তাহার পায়ে দেখতেন না। সমস্ত ভক্তরা যদি কেউ যেত যেরকম শ্রীবাস শ্রীনিবাস আচার্য ইত্যাদি কেবলমাত্র তাহার পাদ পদ্মে দর্শন করতেন, আর সচিমা আর অন্যদিকে ঈশান তাহার এই সমস্তগুলিকে করতেন সমাধান করতেন। এরকম দিবারাত্র কন্দন করতে 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 তিনি এইরকম করতেন। মহাপ্রভু গেলেন পুরীতে, আবার ওখানে আসলেন, সব লোক তাহাকে দর্শন করতে গিয়েছে, শান্তিপুরেতে সব লোক তাহাকে দর্শন করতে গেল, কে একটা গেল না, সচিমা গেল, লক্ষ লক্ষ লোক গেল, ঘরেতে কেউ কিছু না ঘর দেখল না, যে যেরকম হয়ে পেল ওই পার করে দিয়ে আর ওইখানেতে গেল, কেউ মায়াপুর অন্তর ওখানেতে সবগুলি শূন্য হয়ে গেল, বাস একটি লোক কান্দবার জন্য ওখানে থাকলো, কে কেন, আরে যে যত সব থেকে প্রিয় তাহাকে এইরকম হয়ে ছেড়ে দিও আর সব আসবে আর সে আসবে না, এই হচ্ছে বিপ্রলম্বর ভাব, এইটাকে আস্বাদন করবার, এই হচ্ছে প্রেমের দুইটি রূপ। চৈতন্য মহাপ্রভু রূপেতে এই সমস্তগুলি আস্বাদন করেছেন, জীবগুলিকে এই সবগুলি শিক্ষা দিয়েছেন, এর মধ্যে বহু রকমের শিক্ষা সবগুলি আছে। এই স্থান হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ব্যাস লীলার ব্যাস হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুরের, এই হচ্ছে জন্মভিটা যেখানে শ্রী মন্দির আছে। নারায়ণী দেবী মহাপ্রভু যখন কীর্তন হতো শিব আসঙ্গনেতে সেইখানেতে তিনি ওই মহাপ্রভু প্রসাদ পেলে ওই জুঠো পাতা নিয়ে আর তাকে চাটতেন আর ওর মধ্যে দু একটি অন্ন খেলেন। পরবর্তীকালে তাহার বিবাহ হলো এইখানেতে, শিবাসের বোধ হয় ভ্রাতুষ্পুত্রী ছিলেন, ভাইঝি না ভাইঝি ছিলেন, এখন তাহার এইখানেতে বিবাহ হয়েছিল, এইখানে তাহার জন্ম হয়। তিনি মহাপ্রভুর লীলার ভাগবত করলেন চৈতন্য ভাগবত, তাতে একটি কথা লিখেছেন, এত পরিহারে যেই পাপী নিন্দা করে তবে লাথি মারো তাহার শির, কেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলদেব প্রভু, তারা বলে যে সে তিনি বিবাহ করেছিলেন নিত্যানন্দ প্রভু পরে সন্ন্যাস ছেড়ে দিয়ে, তারা জানেন না যে তিনি স্বয়ং ভগবান, কৃষ্ণের সঙ্গে তাহার সঙ্গে কোনো ভেদ নাই, একই কেবলমাত্র তনু একটা দেখতে মনু, তিনি হচ্ছেন গৌর, তিনি হচ্ছেন শ্যাম, এই তো সব, তিনি শক্তিমান, যত অবতারের মূল বীজ, যত জীবতত্ত্বের মূল বীজ, কৃষ্ণের ধাম, কৃষ্ণের অলঙ্কার বাঁশি যা কিছু সব বলদেব প্রভু সেবা করেন, কত রকমের সেবা করেন। অতএব সেই বলদেব প্রভু সাধারণ জীবন নন, তিনি মহাপ্রভুর কোনো ইচ্ছা পূর্ণ করবার জন্য পূর্বে তিনি সন্ন্যাস লীলা দেখিয়েছেন, পরবর্তীকালেতে তিনি জাহ্নমা দেবী আর বসুধা দেবী ওই কৃষ্ণ লীলার বারুণী আর রেবতী এই দুজনকে এখানে পরিণয় করেছেন, সব লীলাগুলি করেছেন, কিন্তু তাহারা যদি জীব এইটা মনে করে যে তিনি পতিত হয়ে গিয়েছেন তবে লাথি মারো তাহার শির। সাধারণত অবধূতের কথা আমরা বুঝতে পারি না, ওনাকে অবধূত বলা হয়েছে পরমহংস অবধূত, এটা যখন ওই গুরুর কার্য করছেন, অন্যথা তিনি হচ্ছেন স্বয়ং বলদেব প্রভু, তাহার উপরেতে তাহার নিন্দা যে পাপি করবে তাকে লাথি তাহার মাথা। হনুমান যেরকম হতে পরম ভগবত ভক্ত, রাবণ তার সীতাকে হরণ করবে, সে আগুন নিয়ে সে লঙ্কাপুরীকে পুড়িয়ে দিয়ে তাহার সমস্ত বংশকে ধ্বংস করে দিবে, এই হচ্ছে তৃণাদপি শুনেছ ভাব, গুরুর কেউ অবজ্ঞা করে, ভগবানকে অবজ্ঞা করে, কোনো শিব বিগ্রহকে অবজ্ঞা করে, আমাদের এই বৈষ্ণব ধর্মকে বৈষ্ণবকে নিন্দা করে আর আমি চুপচাপ সহ্য করব, তাহলে আমিও সেই রকম পাশুন্দি, যদি শ্রবণ করে আর যদি তাহার শ্রদ্ধা থাকে ঠাকুরের প্রতি বৈষ্ণব প্রতি তাহলে কাপড় সমেত যে গঙ্গাতে স্নান করবে, আর নচেত কান বন্ধ করে চলে যাবে, আর তো তাহার জিহ্বাটা ছেদন করে দিবে, মানে ওই হনুমানের মতন তাহার সব কিছু শেষ করে দিবে, ওই রকম হতে তিনি কৃষ্ণ বৃন্দাবন দাস ঠাকুর পরম বৈষ্ণব, তিনি পরিকর হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, তিনি এই আদর্শ দেখাচ্ছেন, ভগবত ভক্তগণ সব সহ্য করবে, তৃণাদপি শুনি, কিন্তু ভগবানের তাহার আরাধ্য দেবে, তাহার গুরু আর বৈষ্ণবের কেউ নিন্দা করে সহ্য করে নেবে, তাহলে বুঝতে তাহার ভক্তির একটা লেশ নাই। এই জন্য তাহার প্রতিবাদ করতে হবে, খণ্ডন করতে হবে, তার জিহ্বা কেটে দিতে হবে, আর নচেত কাপড় পরে ওখান থেকে চলে যাবে। এই বৃন্দাবন দাস ঠাকুর এইখানে তাহার হয়েছিল আবির্ভাব। তিনি ওই চৈতন্য ভাগবত লিখতে গিয়ে প্রায় নিত্যানন্দ প্রভুরই মহিমা বর্ণন করে গেলেন। তারপরে তিনি শেষে বলছেন যে কোন একজন আরো ব্যাস আসবেন, তার পরবর্তী যে আমার লীলা যে ছুটে গেছে সেইটি তারা বর্ণন করে। কৃষ্ণদাস কবিরাজ ওই তার উচ্ছিষ্ট লীলা বর্ণন করতে গিয়ে বলছেন, পরম ভাগবত ব্যাস তার উচ্ছিষ্ট কিছু আমি চর্বণ করছি, অবশিষ্ট যে লীলা করছে তা তাহাকে তিনি এরকম হতে বন্দনা করে তাকে এরকম প্রতি দিয়েছেন, মর্যাদা তাকে দিয়েছেন। এইখানে আরো একটি কথা না বললে সেটি অপূর্ণ হয়ে যায়। এইখানে সারং মুরারির পাঠ, এই হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের পাঠ, আর ওইটি হচ্ছে সারং মুরারির পাঠ। সারং মুরারি মানে মহাপ্রভু পরিকর। মহাপ্রভু যখন এই কীর্তন করতে করতে এখানে আসতেন তখন সারং বলে একজন তাহার পরিকর ছিল, সে বৃদ্ধ ছিলেন, আর পরম অকিঞ্চন নিষ্কিঞ্চন ছিলেন, তিনি শিষ্য ইত্যাদি করতেন না। বহু লোক তাহাকে বলতো যে সে আপনি আমাকে দীক্ষা ইত্যাদি তিনি দিতেন না। মহাপ্রভু একদিন তাহাকে বললেন যে সে আপনার তো ঠাকুর আছেন, আপনার অসুবিধা হয়, আর আপনি এখন বৃদ্ধ, আপনি একটা কোনো শিষ্য করে নিতে পারেন না? প্রভু আমি সেরকম দেখি না কোনো যোগ্য শিষ্য। যোগ্য শিষ্য দেখো না তো? না, যোগ্য শিষ্য পাও তাহলে করবে তো? আত্মা আচ্ছা আপনার যখন আদেশ দিচ্ছেন তখন আমি করবো, নাই তো আমার ইচ্ছা ছিল না। আচ্ছা একটি কাজ করো, সকালবেলা তুমি চারটার সময় স্নান করতে যাও গঙ্গা, এখান থেকে গঙ্গা বেশি দূর না, এখানে নিকটে। তুমি যখন স্নান করতে যাবে তখন যাহাকে সবচেয়ে প্রথম দেখবে ওইটাকে শিষ্য করে, ও তোমার সমস্ত সেবা যা কিছু আছে সবগুলি সুস্থভাবে করবে, আর সেটি মহাযোগ্য হবে, কিন্তু যাকে প্রথম দেখবে তাকে। তিনি মহাপ্রভুকে আদেশ এইটা শুনে আর তারপরে চারটার সময় ভোরবেলা উঠে ভগবত স্মরণ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম স্মরণ করতে করতে স্নান করতে গেলেন। ওখানে দেখলেন কি যখন একটি কি মরা দেহ ভেসে যাচ্ছে, মানে একটা ছেলে মরে গিয়েছে, মরাই তো, একটা মরা ভেসে যাচ্ছে। তিনি দেখলেন যে সে তো মহাপ্রভু বলেছে যাকে আগে দেখবে তাকে শিষ্য করবে, তাহলে একই শিষ্য করি দেখি, তার কথার মধ্যে কোনো রহস্য আছে। বস ওই ওই ছেলেটা একটা ছেলে ছিল, মরে গেছে, তাকে লোক জলেতে ভাসিয়ে দিয়েছে, সে তাকে টেনে নিয়ে ঘাটে আর ঘাটেতে রেখে দিয়ে আর তারপরে তাহার কানেতে গোপাল মন্ত্র তিনি দিলেন। গোপাল মন্ত্র দেবার সঙ্গে সঙ্গে একেবারে ছেলেটি অত্যন্ত সুন্দর সুকান্ত ছিল, অবি 15-16 বছর বয়স, সেটি একেবারে জেগে উঠে আর তাহার চরণতে পড়ে গেছে। বলছি সে আপনি আমার গুরু, আপনার এই মন্ত্র দেবার সঙ্গে সঙ্গে উঠে গিয়েছি। উনি বললেন তুমি কে? তা আমি একটি ব্রাহ্মণের ছেলে, মাতা পিতার আমার নিকটেতে আমার বসতি গঙ্গার ধারে, আমাকে সাপ কাটিয়ে দিয়েছিল, খুব কালো, হ্যাঁ উপবীত আমার হচ্ছিল আর উপনয়ন হওয়ার সময়তে সাপটা কামড়িয়ে দিল, স্যার যখন কামড়িয়ে দিল তখন দেখতে দেখতে আমি অচেতন হয়ে আর কি হলো আমি জানি না। তার মাতা পিতা কি করলো, সেই ছেলেটাকে নিয়ে আর গঙ্গাতে তাকে প্রবাহিত করে দিল, যদি সাপ কেটে দেয় তাহলে তাকে পুড়াইতে নাই, এই জলেতে ফেলে দিল, এই কলা গাছে ভেলা করে দিয়ে তার উপরে শুয়ে দিয়ে, ঠিক তাকে শুয়ে দিয়ে তাকে ফেলে দিল। তখন এইখানে ঘাটে এসে তাকে তুলে নিয়ে তাকে মন্ত্রে দিলে সেটি জীবিত। এই খবর শুনে তার মাতা পিতা ভাই বন্ধু স্বজন আত্মীয় সবগুলি জুটে গেল, ছেলেটাকে ধরলো কোলে, যে বাবা তুমি চলো বাড়িতে, যে আমি তো মরে গিয়েছিলাম আর আমি কোথাও যাবো, যিনি আমাকে জীবিত করে আমাকে মন্ত্র দিয়েছেন আর আমি জীবন সারা জীবন পর্যন্ত তাহারই সেবা করে তাহাকে প্রসন্ন করবার চেষ্টা করবো, আর আমাকে হরিভজন করতে দাও আর আমাকে ছাড়ো, এইরকম হবে তে তাহাকে তাকে ছেড়ে দিলেন। তারপরে তিনি এখানে এসে ভজন করতেন। এখন একটা বিরাট গাছ আছে, বকুল গাছ, তার মধ্যে একটা বিরাট সাপ থাকে, কিছুদিন পর্যন্ত ছিল, আজকাল আছে কি না জানা যায় না। সে গাছে তার উপরে তার সব কিছু আছে, ভিতরে কিছুই নাই, সার রহি। এখন ওই কথার সবগুলি সারঙ্গ পাঠে এসে সাক্ষী প্রদান করছে। আমরা এই ধামেতে এসেছি, চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রিয়, মোদদ্রুম তাহার নাম। আমরা এইখানেতে কৃষ্ণচন্দ্রতে পাদ পদ্মেতে মহাপ্রভু গৌর নিত্যানন্দ চরণেতে আমাদের হেতু কি ভক্তি হোক, প্রেমা ভক্তি হোক, এইটি প্রার্থনা করে আমি সকলের জন্য প্রার্থনা করছি। অনুগ্রহ করে এইসব প্রদান করুন। এরপরে আমাদের সকলই ওইখানেতে পাশে রান্না একবার
হরে কৃষ্ণ চৈতন্যম গৌর।
আমরা আজকে কৌলদ্বীপ মধ্যে শ্রী জগন্নাথ দাস বাবাজী মহারাজের সমাধিস্থল এবং তাঁর ভজনস্থলীতে আমরা উপস্থিত হয়েছি। আমরা যেখানে আছি কি আমরা সমুদ্রগড় পর্যন্ত যে গিয়েছিলাম চাপাহাটি, আর এই সমস্ত স্থান সব কৌলদ্বীপের ভিতরে, বিশেষ করে এই স্থান উচ্চ পর্বতাক্ষ স্থান, উচ্চ এটা ভূমি। এইখানে সত্যযুগেতে একজন ব্রাহ্মণ, তার নাম বাসুদেব বিপ্র, কৌলদেবকে বারাহদেবকে তিনি এখানেতে আরাধনা করেছিলেন। বহুদিন আরাধনা করবার পরে বারাহদেব তাহাকে দর্শন দিলেন এই স্থানে এবং প্রসন্ন হয়ে বললেন যে তোমার মনোকামনা পূর্ণ হোক। বিশেষ করে এই যে কলিযুগ আসবে, এর প্রথম সন্ধ্যাতে আমি গৌররূপে এখানেতে আসব। সব ভগবত তত্ত্ব একই তত্ত্ব, অখণ্ড। এই জন যদি বলে থাকেন যে সে আমি, ও তো কোনো দোষাবহ নহে। যদিও কৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব, গৌরচন্দ্র হচ্ছেন পরম তত্ত্ব, তথাপি ওরাও বলতে পারবো ওরা সব একই তত্ত্ব। বললেন যে সে আমি কলিকালেতে রাধাভাবে কান্তি নিয়ে গৌরাঙ্গ রূপেতে অবতীর্ণ হবে এবং বহু প্রকারে বিলাস করব, কীর্তন বিলাস ইত্যাদি, জগৎকে প্রেম প্রদান করব, যুগধর্ম স্থাপন হরিনাম সংকীর্তন মাধ্যমেতে প্রেম দিব এবং নিজেও শ্রীমতী রাধিকার ভাব ইত্যাদি আস্বাদন করব। তখন তুমিও ওখানেতে জন্মগ্রহণ করবে আমার পরিকর রূপেতে, আমি তোমাকে এই বর প্রদান করছি। পরবর্তীকালেতে তিনি মহাপ্রভুর প্রকট লীলাতে তিনি আবির্ভূত হয়ে এই সমস্তগুলি দর্শন করেছিলেন। এই যেন গুরুপাদ পদ্মা আমাদের ওই গেটেতে ওই কি নাম দেবানন্দ গৌড়ীয় মঠ, তাহার না ওই গেটেতে বাসুদেব বিপ্রের মূর্তি রেখেছেন, আর একদিকেতে জগাই মধাইয়ের মূর্তি রেখেছেন। এই স্থানটা বৃন্দাবনের গোবর্ধন স্থানীয়, এক পাশেতে বহুলাবন, অন্যদিকেতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, মাঝখানেতে রাসস্থলী গিরিরাজ গোবর্ধন, এখানেতে আর আমাদের মঠ যেখানেতে পঞ্চবেণী অর্থাৎ যমুনার তটেতে রাসস্থলী গুরুমার ওইখানেতে শ্রী মঠ স্থাপন করলেন। বিশেষ করেতে এটা হচ্ছে প্রৌঢ়া মায়াস্থলী যেখানে আমরা পার হয়ে আসলাম, আজকাল তাকে পোড়া মা বলে সব পোড়া মা তলা। কাজ নেই, কীরকম তার মুখ পুড়িয়ে গিয়েছিল এই জন্য তাকে বলে যেছে কি পোড়া মা তলা বলে ওরা, তা নয়, ওরা কিছু জানে না। প্রৌঢ়া মায়া, যোগ মায়া, যোগ মায়া পূর্ণিমা দেবী, বৃদ্ধ শিব এই প্রৌঢ়া মায়া পূর্বেতে মায়াপুরের কাছে ছিলেন অন্তর্দিতে যেখানেতে যোগপীঠ, পরবর্তীকালেতে যখন ওখানে ভেঙে দিল গঙ্গা তখন এই পারেতে তাকে রাখা হল। প্রৌঢ়া মায়া কে? যখন কৃষ্ণের আবির্ভাব হয়েছিল বৃন্দাবনে মথুরাতে অংশরূপেতে বাসুদেব কৃষ্ণ, আর ওই সময়তে অর্ধরাত্রেতে একই সময়তে গোকুলেতে তাহার জন্মলীলা হয়। গোকুলেতে যশোদা মায়ের গর্ভ থেকে তিনি প্রকটিত হলেন। কৃষ্ণের একটু পরেই এই যোগ মায়া তাহার বন রূপেতে প্রকটিত হলেন। বসুদেব মথুরা থেকে যে কৃষ্ণ নিয়ে গেলেন ওখানে যাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওখানে যে ছিলেন যশোদানন্দন তাকে আত্মসাত করে নিলেন। বসুদেব তিনি দেখতে পান না, উনি মনে করছেন যে আমি যে নিয়ে এসেছি এখানে কৃষ্ণকে রেখে, আর ওই যোগ মায়া যে উনার বোন ছিলেন তাহাকে উঠিয়ে নিয়ে আসলেন। তিনি মনে করলেন যে সে আমার পুত্রকে এখানে রেখে দিয়ে আর তাহার কন্যায় নিয়ে যাচ্ছি অদল বদল করে, কিন্তু তা ঠিক নয়। উনিও বুঝতে পারলেন এই যোগ মায়ার প্রভাবেতেই কংসকে বঞ্চনা করেন, অসুরগুলিকে বঞ্চনা করেন, আর ভক্তগণকে কৃপা করে দিয়ে কৃষ্ণ সেবাতে লাগিয়ে দেন। যশোদা মায়ের নিকটেতে যোগ মায়া, আর যখনই মথুরার কংসের নিকটেতে সে যান তখন তিনি হয়ে যান মহামায়া। যোগ মায়া রূপেতে কৃষ্ণের সঙ্গে জীবের যোগদান করিয়ে দেন, তার সেবাতে মিলন করিয়ে দেন, এই জন্য যোগ মায়া। আর মহামায়া যে জীব ভগবানকে ভগবানের বহির্মুখ হয়েছে ওকে নানা প্রকারেতে যাতনা দিয়ে তাহাদেরকে আচ্ছা করে পিটাই ধুলাই দিয়ে আর চাকরির মধ্যে পিষিয়ে আবার তাহার ভগবানের দিকে নিয়ে যায়, এইটি তাহার করুণা। যে ছেলে দুষ্ট মাতাকে দু চড় দিয়ে দেয় এইটি তাহার করুণা। ওই রকম হয় যোগ মায়া বলছে তুমি কৃষ্ণের সেবা ছড়ে দিয়ে মায়া সেবা করছ, এই জন্য তাহাদেরকে আচ্ছা করে দুঃখ কষ্ট ইত্যাদি যাতনা দিয়ে কৃষ্ণের স্মরণ করবে, কৃষ্ণ ছাড়া তোমাদের গতি নেই, এই জন্য এইটি তাহার ব্যয় দয়া। তাই এই যোগ মায়া হচ্ছেন উন্মুখ মোহিনী, আর মহামায়া হচ্ছে কি বিমুখ মোহিনী। উন্মুখ মোহিনী মানে কি, যতদিন কৃষ্ণের ভগবত্তার জ্ঞান থাকবে ঐশ্বর্য জ্ঞান ততদিন প্রীতি হয় না, সে প্রীতি দ্বারা কৃষ্ণের বশীভূত কৃষ্ণ বশীভূত হন না, ঐশ্বর্য সিদ্ধিলে প্রেমে নাহি মোর। অযোধ্যা ইত্যাদিতে, দ্বারকা ইত্যাদি, মথুরা ইত্যাদিতে ঐশ্বর্য প্রবল, সেখানে তাহার ভগবত্তা প্রবল, এই জন্য উন্মুখ যারা রয়েছেন যোগ মায়া তাহাদেরকে মুগ্ধ করে দিয়ে কৃষ্ণের সেবাতে লাগিয়ে দেয়। এমনকি কৃষ্ণকেও মুগ্ধ করে দেয়, কৃষ্ণও তাহার ভগবত্তা বুঝতে পারেন নাই আর ওরাও বুঝতে পারেন, তখন তাহার সঙ্গে প্রগাঢ় প্রীতি মমতা যুক্ত বিশ্বম্ভ প্রীতি তাহার সম্ভব। এই জন্য যোগ মায়ার উঠে কাজ। আর মহামায়া কার্য, যারা কৃষ্ণ ভুলি সেই জীব নাদির বাহির মুখ, অতএব মায়া তারে দেহ সংসার আদি দুঃখ, এই হচ্ছে বিমুখ মোহিনীর এটা কাজ। এই সমস্ত সম্বন্ধে আমরা আজকে নদীপে আমাদের মঠেতে এই সভাতে এই সমস্ত বিস্তৃত ভাবে আমরা এই সমস্তগুলি আলোচনা করব। আমরা যেখানে এসেছি এ সম্বন্ধেতে পূর্ববর্তী দুজন বক্তা বেশ সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিয়েছেন, আর কিছু বুঝাইবার বিশেষ নাই। তবে একটি কথা মাত্র সামান্য বলে দিই, এই বাবাজি মহারাজ তার প্রথমেতে তিনি রাধাকুণ্ডের নিকটেতে সূর্যকুণ্ডেতে থেকে তিনি ভজন করতেন, সূর্যকুণ্ড কি? সূর্য, সূর্য মানে এই সূর্যকে উপলক্ষ করে শ্রীমতী রাধিকা তাহার পূজার বাহানা ছলনা করে দিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত, এ হচ্ছে সূর্যকুণ্ড। ওইখানে তিনি থেকে তিনি রাধাকৃষ্ণের যুগলে তিনি সেবা করতেন, ওইতে নিবিষ্ট হয়ে। বৃন্দাবনের এমন কোনো স্থান নাই, এমন কোনো বন নাই যেখানে তিনি ছিলেন না। পরবর্তীকালেতে তিনি এইখানেতে এসে ভজন করেছিলেন। ভক্তিপূর্ণ ঠাকুরের প্রতি তাহার পূর্ণ স্নেহ এবং তাহার যাবতীয় যে অনুভূতি ইত্যাদি সমস্ত কৃষ্ণ ভজনে যা কিছু সমস্তগুলি তাহাকে দিয়ে তারপরে অপ্রকট হয়েছিলেন। তিনি যখন সূর্যকুণ্ডেতে ছিলেন তখন রাধাকুণ্ডেতে আর সূর্যকুণ্ডে যাওয়া অত সহজ ছিল না। আজকাল তো রাস্তাঘাট বেশ সুন্দর সুন্দর সব হয়ে গেছে, তখন ঘোর জঙ্গল আর সেখানেতে ডাকাত গেলেই তাকে লুটমাট করে সব। ভক্তিবিনোদ ঠাকুরকে তিনি আদেশ দিয়েছিলেন যে তুমি তো একটা সরকারি অফিসার, তো তুমি এর একটা ব্যবস্থা করো না। তখন সঙ্গে সঙ্গে ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারিনটেনডেন্ট ইত্যাদি দ্বারা মিলে আর তাহার দ্বারা একটা সুন্দর রাস্তা করিয়ে দিলেন, পুলিশের ব্যবস্থা করে দিলেন, পরিক্রমার গোবর্ধনের ব্যবস্থা করে দিলেন যাতে কারো কোনো অসুবিধা হয়। একদিন ভক্তিবিনোদ ঠাকুর এই বাবাজি মহারাজ নিকটেতে বসেছিলেন। এই বাবাজি মহারাজের কতগণ শিষ্য ভক্তিবিনোদ ঠাকুরের নিকটে জিজ্ঞাসা করলেন, ঠাকুর মশাই আপনি তো একজন প্রধান বিচারক জজ, আপনি সবগুলি মীমাংসা করেন, সব আমাদের একটি মীমাংসা করে দেন। মীমাংসা কি আমাদের প্রশ্ন হচ্ছে এটি, আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে এই সিদ্ধ বাবাজি মহারাজ নিকটে এসেছি ভজন করবার, আর তিনি নিজে ভজন করেন, আমাদেরকে বলেন এই বাগান বেগুনের বাগান কর, ফুলের এখানে চাষ কর, আর এই বেগুন দ্বারা ঠাকুরকে ভোগ দেওয়া, তা আমরা কি ঘর বাড়ি আর এই সবগুলি চাষ টাস ছেড়ে দিয়ে এই কি আবার বেগুন বাড়ি করবার জন্য আমরা এখানে এসেছিলাম? অতএব আপনি বিচার করে বলুন তো। তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, অনর্থগ্রস্ত লোক জীব হরিনাম করতে পারে না, তারা লীলা চিন্তন করতে পারে না, যাদের মধ্যে স্বরূপ শক্তির হ্লাদিনী এবং সম্বিত বৃত্তির স্বয়ং তার মধ্যে যে যদি প্রবেশ করে নাবে তাকে বলে ভাব অবস্থা, শুদ্ধ সত্য একে বলে। শুদ্ধ সত্য না আসা পর্যন্ত যারা স্মরণ করে তারাই হচ্ছে সহজিয়া, অতএব এই সমস্ত অধিকার না লাভ করে প্রার্থনা করবে। রঘুনাথ দাস গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, রূপ গোস্বামী, অন্যান্য ভক্তিশীল ভক্তিবিনোদ ঠাকুর ইত্যাদি যে প্রার্থনা করেছেন সেবার জন্য এইগুলি প্রার্থনা করতে পারে। তবৈবাস্মি নজীবামি ত্বয়া বিনা ইতি বিজ্ঞায় রাধে ত্বং নয়মাম চরণান্তিকে, এরকম প্রার্থনা, হে রাধে তোমার ছাড়া আমি জীবিত থাকতে পারি, আপনি অনুগ্রহ করুন, আপনি অনুগ্রহ করুন, এইটা বলতে পারে। এরকম হয়ে প্রার্থনা করতে 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 হৃদয় নির্মল হয়ে যাবে, অনর্থ সম্পূর্ণ দূরভূত হয়ে যাবে, তখন অনেয়াসে সেই সমস্তগুলি হবে। এর পূর্ব পর্যন্ত আমি হরিনাম হরিনাম হয় না, নামাভাস কখনো সবসময় প্রায় অপরাধ, তথাপি করতে হবে। এই জন্য এই সময়তে অনর্থগ্রস্ত অবস্থাতে একবারে শুধু ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসে আর মনে মনে ঘর বাড়ি তৈরি করে তার মধ্যে ভোগ করে, এই জন্য তাহাদের পক্ষে উচিত হরিনাম করবে উচ্চস্বরেতে। এবং গুরুপাদ পদ্মে যেরকম নির্দেশ দিয়েছেন ওই সেবার মধ্যে যাতে সুকৃতি হয় বেগুন বাড়িও করবে, দরকার হলে ফুল চাষ করবে, গুরু বৈষ্ণব সেবা করবে, অমানি মানদ হবে, পরম উদার হয়ে সমস্ত বৈষ্ণবকে সম্মান দিবে। যারা কেবলমাত্র গুরু সেবা করে বৈষ্ণব সেবা করে না, মানে তাহাদের গুরু সেবা কোটি জন্মেও হতে পারে না। আমাদের গুরু পাদপদ্ম এই বলেছেন যে গুরু সেবা মানে কি, বৈষ্ণব সেবাটাই হচ্ছে গুরু সেবা। গুরুদেব হচ্ছেন বৈষ্ণব মধ্যে একজন প্রধান, তাহার ঈর্ষা দ্বেষ ইত্যাদি থাকতে পারে না, পরম উদার। তিনি সকলকে দেখেন যে সকলই ভজন করে। এই জন্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেছিলেন, এরা সব আমার গুরু। ব্যাস পূজার দিনে তিনি সকলই তাঁর চরণে তো পুষ্প দেশে বলছে যে এদের দেখে আমার কৃষ্ণের স্মৃতি হয়, এরাই আমার গুরু। এইসবগুলি গুরুত্বের লক্ষণ। জগন্নাথ দাস বাবাজি মহারাজ সেরকম পরম উদার, দ্বেষ নাই, কোনো স্বার্থের কোনো কথা নাই। এই আমার শিষ্য, এইটি ওর শিষ্য, সব আমারই শিষ্য হোক, এইসবগুলি বুদ্ধি সেখানে নাই। বৈষ্ণব মাত্র যারা কৃষ্ণে তিজস্বগ্রিং তং মনসাদ্রিয়েত দীক্ষাশ্চেত প্রণতিভিশ্চ ভজন্তমীশম শুশ্রূষা ভজন বিজ্ঞমনন্যমন্য নিন্দাদি শূন্য হৃদমেপসতি। এইগুলি তো বৈষ্ণব আর গুরুর লক্ষণ সব। এক কৃষ্ণ নাম যাহা দেখি মুখেতে তাকে মনে মনে আদর করব। দীক্ষা যদি হয়েছে প্রণতিভিশ্চ, প্রণতি প্রণাম করে দিয়ে মনে মনে তাকে আদর করব। আর যারা এই সবগুলি নিন্দা ইত্যাদি সমস্তগুলিকে বর্জন করে দিয়ে সম্পূর্ণভাবে বৈষ্ণব সেবাতে আত্মনিয়োগ করেছেন, গুরু সেবাতে, হরিগুরু বৈষ্ণব সেবাতে আত্মনিয়োগ করেছেন, তাহাদেরকে প্রাণ ঢেলে দিয়ে আর তাহাদের সেবা করে, এইসবগুলি গুরু প্রধান লক্ষণ। বৈষ্ণবের তো পরে এই গুরুর মধ্যে না তো বৈষ্ণবই হলো না, তো বৈষ্ণব হলে তো গুরু কোথা থেকে হবে? এই সমস্ত শিক্ষা আমরা জগন্নাথ দাস বাবাজি মহারাজ কাছ থেকে পেয়েছি আর পাচ্ছি। আর অন্যান্য সপ্ত কথা এরা সবগুলি বর্ণন করেছেন, এখন বিলম্ব হয়ে যাবে আর এখানে সব লোক আসতে পারে না। এই সমস্ত কথা আমরা বিকালবেলা বিশেষভাবেতে বিস্তৃতভাবেতে আমাদের সভাতে পরিবেশন করব। আজকে এই পর্যন্ত আমি জগন্নাথ দাস বাবাজি মহারাজের চরণেতে ভিক্ষা প্রার্থনা করছি, যেন এই শুদ্ধ ভক্তির ধারা আমাদের সকলের হৃদয়তে তিনি প্রকাশ করুন, তিনি অনুগ্রহ করুন, যাতে আমাদের মঙ্গল হোক, আমরা শুদ্ধ ভজনেতে প্রবেশ করতে পারি।